الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকের এই পর্বে আমরা আল্লাহওয়ালাদের মূল্যবান বাণী শ্রবণ করব। আল্লাহওয়ালাদের প্রতিটি কথা হিকমতে পরিপূর্ণ হয়ে থাকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। এই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব, কিন্তু মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করব। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা দান করা হয়েছে। নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তবে সে আমাকে তার নাম এবং তার পিতার নাম পেশ করে থাকবে। সে বলে, অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কতই সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে আর ফেরেশতা সেই ব্যক্তির নাম এবং তার পিতার নাম দয়াল নবী মাহবুবে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে পেশ করে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করে নিই কি আমরাও আমাদের নাম আর আমার পিতার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করব। সেটা ওই সময় হবে যখন আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দয়াল নবী মাহবুবে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানী দরবারে অধিক হারে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে তাকে শেফাতে মুস্তাফা নসিব হবে। আসুন দরুদ শরীফ একবার পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনেছি কি আজকে আমরা আল্লাহওয়ালাদের মূল্যবান বাণী আমরা শ্রবণ করব। হযরতে সাইয়দুনা ইবনে তাউস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার পিতা মহোদয় হযরতে সাইয়দুনা তাউস বিন কিসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, সকাল থেকে শয়তান মানুষের পিছনে লেগে থাকে। যখন সে ঘরে পৌঁছে আর সালাম করে তখন শয়তান পিছনে সরে যায় আর বলে, আরাম করার জন্য জায়গা পাওয়া গেল না। আর যখন খেতে বসে আর আল্লাহ তাআলার নাম নেয় অর্থাৎ বিসমিল্লাহ শরীফ পাঠ করে, তখন শয়তান বলে, না খাবার পাওয়া গেল না আরামের জায়গা। আর যখন বান্দা ঘরে প্রবেশের সময় সালাম করলো না, তখন শয়তান বলে, আরামের জায়গা পাওয়া গেল। আর খাবারের সময়ও সে যদি বিসমিল্লাহ না পড়ে, তখন শয়তান বলে, আরাম ও খাবার উভয় পাওয়া গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বেলাল হযরত মৌলানা ইলিয়াস আত্তান কাদেরী রাজবি জিয়ায় দামাত বরকাতুল আলিয়া ফয়জানে সুন্নাতের মধ্যে এই রেওয়ায়েতটি নকল করেছেন কি যখন কেউ ঘরের মধ্যে প্রবেশ করে আর সালাম করে তো শয়তান সেখান থেকে দূর হয়ে যায়। কেননা ঘরের মধ্যে দাসী নামক এক শয়তান থাকে। সেই শয়তানের কাজ হচ্ছে কি ঘরের মধ্যে কলহ দ্বন্দ্ব বিবাদ ঝগড়া সৃষ্টি করা। তার মেন টার্গেট থাকে কি স্বামী স্ত্রীর মধ্যে যাতে তালাক ঘটে যায়। এই জন্য দাসীন সেই শয়তান ঘরের মধ্যে তার খারাপ কাজগুলো চালিয়ে যায়। যখন কোনো আল্লাহওয়ালা কোনো নেক ব্যক্তি কোনো মুসলমান ঘরে প্রবেশ করে আর প্রবেশের সময় যখন ঘরের অধিবাসীদেরকে সালাম করে তো শয়তান সেখান থেকে দূরে পালিয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা যদি চাই কি আমার ঘরের মধ্যে শান্তি বিরাজ করুক, আমরা যদি চাই আমাদের ঘরের মধ্যে রহমত অবতীর্ণ হোক আর বালা মুসিবত গুলো দূর হয়ে যাক, শয়তান থেকে বাঁচতে পারি, তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদেরকে ঘরে প্রবেশের সময় সালাম করতে হবে। হ্যাঁ, আজ দুর্ভাগ্যক্রমে আমরা ঘরে প্রবেশের সময় সালাম করি না, এই জন্য করি না কি লজ্জা লাগে। দেখুন, আমরা অন্যান্য কাজ করি যেগুলো কাজ অপছন্দনীয় হয়ে থাকে, আমরা মানুষ থেকে লজ্জা করি কিন্তু আল্লাহ থেকে আমরা লজ্জা করি না। তো যদি আমরা চাই কি আমার ঘরের মধ্যে রহমত অবতীর্ণ হোক, তাহলে আমাদেরকে ঘরে প্রবেশের সময় সালাম করতে হবে। আরেকটি কথা আমি আরজ করছি, যখন আপনি ঘর থেকে বাইরে বের হন তো পরিচিত লোককে আপনি সালাম করেন। যদি আপনার থেকে কেউ বড় হয় বা বড় বাবার সামনে চলে আসে বা মুরব্বি কোনো গ্রামে চলে আসে বা সম্মানিত কোনো ব্যক্তি সামনে আসে তো আপনি তাকে সালাম করেন, হ্যাঁ এটা ভালো। কিন্তু আপনার ঘরে যে বাবা আপনাকে জন্ম দিয়েছে, যে মা আপনাকে লালন পালন করেছে, যে স্ত্রী আপনার জন্য রান্না বান্না করে, যে ছেলে মেয়ে আপনাকে ভালোবাসে, তো সেই ছেলে মেয়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য আপনি কি রহমত কামনা করেন? দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে রহমত কামনা করতে হবে যাতে তাদের উপরে রহমত অবতীর্ণ হোক। তো যে বাবা আমাকে জন্ম দিয়েছে, আমি চাই না কি আমার বাবার উপরে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হোক। হ্যাঁ, যখনই ঘরে প্রবেশ করব তো আমরা সালাম করব যাতে করে আমার বাবার উপরে রহমত অবতীর্ণ হোক। যদি আমার স্ত্রী থাকে তো স্ত্রীকেও সালাম করব। তো এতে করে ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়েদুনা ইবনে তাউস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কি আমার পিতা মহোদয় বলেন কি যখন জাহান্নাম সৃষ্টি করা হলো তখন ফেরেশতাদের মাঝে অস্থিরতা সৃষ্টি হয়ে গেল, আর যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো তখন ফেরেশতাদের অস্থিরতা দূর হয়ে গেল। এই হিকমতপূর্ণ কথার মধ্যে অনেকগুলো রহস্য লুকিত রয়েছে। হযরতে সাইয়েদুনা তাউস বিন কিসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, এক ব্যক্তির চারটি সন্তান ছিল, সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ল। সেই চারটি সন্তানের মধ্যে থেকে একজন বলল কি তোমরা তিনজন বাবার সেবা যত্ন করো আর তার ধন সম্পদ গুলো তোমরা একের অপরের মধ্যে বন্টন করে নাও, অন্যথায় বাবার খিদমত আমাকে করতে দাও আর যা ধন সম্পদ রয়েছে তা তোমরা নিয়ে নাও। তখন তিন সন্তান যারা ছিল তারা বলল কি দেখো, তুমি যদি বাবার খিদমত করতে চাচ্ছ তাহলে করো, কিন্তু ধন সম্পদ তুমি পাবে না। সেই সৌভাগ্যবান যুবক বলল ঠিক আছে, আমি বাবার খিদমত করব কিন্তু ধন সম্পদ নিব না, তা তোমরা নিয়ে নাও। তিন ভাই ধন সম্পদ গুলো একের অপরের মধ্যে তারা বন্টন করে নিল। সেই একজন সন্তান বাবার খিদমত করলো, বছরের পর বছর খিদমত করতে লাগলো। কিছুদিন পর তার বাবার ইন্তেকাল হয়ে গেল। এখন এই যুবক নিঃস্ব হয়ে ঘরের মধ্যে পড়ে রইল। একদিন হঠাৎ স্বপ্ন দেখে, কেউ বলছে কে অমুক জায়গায় চলে যাও, সেখানে তুমি 100 দিরহাম পাবে, যাও সেখান থেকে 100 দিরহাম নিয়ে নাও। সে যুবক বলল আমি তো নিব, কিন্তু সেই দিরহামের মধ্যে কি বরকত রয়েছে? আওয়াজ আসলো না, তার মধ্যে বরকত নেই। সকাল হলো, সে তার স্ত্রীকে এই স্বপ্নের কথা বলল। তখন তার স্ত্রী বলল কি নিয়ে নাও 100 দিরহাম, আমরা তো নিঃস্ব রয়েছি, অভাবে পড়ে রয়েছি, আমরা এর দ্বারা কাপড় ক্রয় করব আর সচল ভাবে আমাদের জীবন অতিবাহিত হবে। সে যুবক বলল না, তার মধ্যে বরকত নেই, বরকতহীন বস্তু আমি কিভাবে স্পর্শ করি? দ্বিতীয় দিন আবার সে স্বপ্ন দেখলো, কেউ বলছে অমুক জায়গায় 10 দিরহাম পড়ে রয়েছে, যাও সেখান থেকে তুলে নাও, এটা তোমার জন্য। তখন সে যুবক বলল তুলে নিব, কিন্তু তার মধ্যে কি বরকত রয়েছে? অদৃশ্য থেকে আওয়াজ আসলো কি না, তার মধ্যে বরকত নেই। সে যুবক সকালে আবার তার স্ত্রীকে এই ঘটনা খুলে বলল। তার স্ত্রী বলল দেখো, দ্বিতীয় দিনও তুমি স্বপ্ন দেখলে, যাও সেই দিরহাম তুমি নিয়ে আসো। সে বলল না, আল্লাহ তাআলা তার মধ্যে বরকতে রেখেনি, আমি বরকতহীন বস্তুকে তুলব না। তৃতীয় দিন সে আবার স্বপ্ন দেখল আর আওয়াজ আসলো হে যুবক, অমুক জায়গায় 1 দিরহাম পড়ে রয়েছে, যাও সেটা তুলে নাও। তখন সে যুবক বলল, হ্যাঁ তুলে নিব, তার মধ্যে কি বরকত রয়েছে? আওয়াজ আসলো, হে যুবক, হ্যাঁ তার মধ্যে বরকত রয়েছে। সেখানে সে গেল আর বাস্তবিকই সেখানে একটি দিরহাম সে পেয়ে গেল। সে ঘরে ফিরল, বাজার করার জন্য সে যখন ঘর থেকে বাইরে বের হলো তো দেখলো একটি ব্যক্তি দুটি মাছ বাজারে বিক্রয় করছে। সে যুবক বলল, তুমি কি মাছ বিক্রয় করবে? তখন সেই শিকারী যে মাছ ধরে নিয়ে এসেছিল সে বলল, হ্যাঁ বিক্রয় করব, কিন্তু এক দিরহাম লাগবে। সেই যুবক এক দিরহাম দিয়ে দুটি মাছ ক্রয় করে নিল। সুবহানাল্লাহ, সে যখন মাছ বাড়িতে আনলো আর মাছের প্যান্ট যখন কাটলো তো সেখান থেকে একটি মূল্যবান মতি বেরিয়ে আসলো। দ্বিতীয় মাছকে যখন সে কাটলো তো সেখান থেকেও আর একটি মূল্যবান মতি বেরিয়ে আসলো। সে খুশি হয়ে গেল, এমন মতি সে কখনো দেখেনি। যাই হোক, সে মাছগুলো রান্না করে খেয়ে নিল। কিছুদিন পর বাদশাহ এলান করলো কি এমন মতি যার কাছে আছে সে যাতে আমার কাছে বিক্রয় করে দেয়, সে যত টাকা চাইবে আমি তাকে ততই টাকা দান করব। অনেক তালাশ করলো কিন্তু কোথাও বাদশাহ পেল না। একজনকে পাঠালো কি যাও এমন মতিকে তালাশ করো। যাকে বাদশাহ পাঠিয়েছিল সে ওই যুবকের কাছে পৌঁছলো। যখন মতি দেখালো তখন সে ব্যক্তি বলল, হ্যাঁ বাদশাহ এই মতির কথাই বলেছে। তখন বাদশাহর পক্ষ থেকে 30টি খচ্চর, খচ্চর বলা হয় কে গাধা আছে, গাধার চেয়ে একটু বড় খচ্চর হয়ে থাকে, তো 30টি খচ্চর বোঝাই স্বর্ণ সেই মতির বিনিময়ে যুবককে দেওয়া হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন, বাবার খিদমতের কত বরকত রয়েছে। বাবার খিদমতের জন্য সে নিজের ধন সম্পদ গুলো ছেড়ে দিল, তার ভাইদেরকে দিয়ে দিল, যাতে করে বাবা আমার ভাগ্যে জুটে, এই খিদমতটা আমার ভাগ্যে জুটে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাদশার কাছে যখন সেই মতি নিয়ে যাওয়া হলো বাদশাহ বলল, হ্যাঁ এই মতির কথাই আমি বলছিলাম। কিছুদিন পর বাদশাহ আবার বলল কি এই একটি মতি দিয়ে কাজ হবে না, এই মতির আসর সেই সময় হবে যখন এই মতি মতো আর একটি মতি যদি আমি পেয়ে যাই। আবার বাদশাহ একজনকে পাঠালো কি দেখো তো এমন মতি আরো পাও কি না, সে যত টাকা চাইবে আমি তাকে ততই টাকা দিব। আবার খুঁজতে খুঁজতে সে যুবকের কাছে সে ব্যক্তি পৌঁছলো কি পূর্বে যে তুমি মতি দিয়েছিলে এমন মতি কি আরো আছে, তুমি যত টাকা চাইবে আমি ততই দিব। যুবক বলল, সত্যি তো? সে বলল, হ্যাঁ। তখন আবার দ্বিতীয় মতি সে বের করে দিল। তখন সে বলল, তুমি কত চাও? তখন সে যুবক বলল কি আমি 60 খচ্চর বোঝাই স্বর্ণ চাই। সুতরাং বাদশাহ তাকে 60টি খচ্চর বোঝাই স্বর্ণ তাকে দান করলো। সে অনেক ধনী হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, দেখুন মা বাবার দোয়ার কত বরকত রয়েছে। আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানহু অনেক পছন্দ করে সেই ব্যক্তিকে, সেই যুবককে, যে যুবক নিজের মা বাবার খিদমত করে আর মা বাবার দোয়া লাভ করতে পারে। আর হতভাগা সেই যুবক রয়েছে যে যুবক মা বাবাকে কষ্ট দেয় এবং মা বাবার দোয়া নিতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে চড়ছিলেন, তখন বললেন আমিন, আবার এক শিরের উপরে পাও দিলেন তো বললেন আমিন, আবার এক শিরের উপরে পাও দিলেন বললেন আমিন। কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন 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 আপনি 3 বার বললেন, কার দোয়াতে আপনি আমিন বললেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি জিবরিল আলাইহিসসালাম দোয়া করছিলেন আর আমি আমিন বলছিলাম। সে ব্যক্তি বলল কি জিবরিল আলাইহিসসালাম কি দোয়া করছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার নাম শুনল, আমার উপরে দরুদ পড়ল না তো তার নাক ধুলিতে মিশে যাক, যে ব্যক্তি রমজান পেল আর মাহে রমজানের রোজা রাখলো না তার নাক ধুলিতে মিশে যাক, আর যে ব্যক্তি মা বাবাকে পেল কিন্তু তার খিদমত করতে পারলো না তো তার নাক ধুলিতে মিশে যাক। তো প্রিয় ইসলামী ভাইরা, মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা জানতে পারলাম কি নবী পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে মা বাবার খিদমত করে জান্নাত অর্জিত করতে পারলো না তার নাক ধুলিতে মিশে যাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা আল্লাহওয়ালাদের মূল্যবান বাণীগুলো শ্রবণ করছি। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সালে মক্কী রহমতুল্লাহি তাআলা আলে বলেন কি হযরতে সাইয়েদুনা তাউস রহমতুল্লাহি তাআলা আলে আমাকে দেখার জন্য আসলেন। আমি আরজ করলাম, হুজুর আমার জন্য দোয়া করুন। তখন হযরতে সাইয়েদুনা তাউস রহমতুল্লাহি তাআলা আলে বললেন কি তুমি নিজের জন্যই দোয়া করো, কেননা যখন কোনো ব্যক্তি নিঃস্ব ও অসুস্থ হয়ে পড়ে তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কি যারা অসুস্থ হয়ে পড়ে বা কেউ নিঃস্ব হয়ে রয়েছে, তার কাছে অর্থ সম্পদ নেই, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে, তো এমন ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহ আজ্জা ওয়াজাল সকল অসুস্থ ব্যক্তিদেরকে শিফা দিয়ে দিক, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটনও দূর করে দিক। হযরতে সুফিয়ান সুরি রহমতুল্লাহি তাআলা আলে বলেন কি হযরতে তাউস বিন কিসান রহমতুল্লাহি তাআলা আলে ইরশাদ করেন, মুর্দাকে কবরের মধ্যে 7 দিন পর্যন্ত পরীক্ষার মধ্যে ফেলা হয়। সে আশা করে এই দিনে তার পক্ষ থেকে ইসালে সওয়াবের নিয়তে গরিবকে খাবার খাওয়ানো হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এমন করা উচিত, যদি কারো পিতা মাতা উভয় বা তাদের মধ্যে থেকে কেউ একজন যদি মারা যায় তো তাদের ইসালের সবাবের জন্য গরিবকে যাতে খানা খাওয়ানো হয়। হাদিসে করিমাও রয়েছে, ইসালের সবাবের অনেক ফজিলত রয়েছে আর হাদিসে করিমাও রয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা এই সম্পর্কে কিছু হাদিসে করিমা শ্রবণ করি। যে ব্যক্তি সবাবের নিয়তে পিতা মাতা বা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে সে ব্যক্তি একটি মকবুল হজের সওয়াব লাভ করবে। আর যে ব্যক্তি আপন পিতা মাতার কবর বেশি বেশি জিয়ারত করে থাকে সেই ব্যক্তির, অর্থাৎ যখন সে ইন্তেকাল করবে তখন কবর জিয়ারত করার জন্য স্বয়ং ফেরেশতা নাজিল হবে। তোমাদের মধ্যে থেকে কেউ যদি নফল দান খয়রাত করে তাহলে যেন পিতা মাতার পক্ষ থেকে করে, কেননা সেই দান খয়রাতের সওয়াব তারাও পাবে এবং দানকারীর সওয়াবেও কোনো প্রকার ঘাটতি হবে না। যে আপন পিতা মাতার পক্ষ থেকে হজ করবে, তাদের পিতা মাতার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে, সেই ব্যক্তি অর্থাৎ সম্পাদনকারী আরো 10টি হজের সওয়াব লাভ করবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি যদি নফল হজের সুযোগ পেয়ে যান তাহলে আপনার মরহুম পিতা মাতার পক্ষ থেকে হজ করে নিন, এতে করে তারাও হজের সওয়াব পাবেন এবং আপনারও হজ হয়ে যাবে, আপনি বরং বাড়তি 10টি হজের সওয়াব পাবেন। আপনার পিতা মাতার মধ্যে থেকে কেউ যদি এমন অবস্থায় ইন্তেকাল হয়ে যান যে তার উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করতে পারেনি, তাহলে এমন অবস্থায় সন্তানের উচিত বদলি হজের সৌভাগ্য অর্জন করা। হজ্জে বদল সম্পর্কিত বিস্তারিত জানার জন্য দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রফিকুল হারামাইন নামক কিতাবের 159 থেকে 163 পৃষ্ঠা পর্যন্ত অধ্যয়ন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কয়েকটি আমরা ইসালের সওয়াব সম্পর্কে ফজিলত শ্রবণ করব, যাতে করে প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা ইসালের সওয়াবের গুরুত্ব আমরা বুঝতে পারি। নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতরা কবরে গুনাহ নিয়ে প্রবেশ করবে আর বের হবে গুনাহবিহীন অবস্থায়, কেননা মুমিনদের দোয়ার কারণে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। রহমতুলিল আলামিন শাফিউল মুযনিবিন রাসূলে আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরে মুর্দাদের অবস্থা হচ্ছে পানিতে ডুবন্ত মানুষের ন্যায়, সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দোয়া করার দিকে। কেউ যখন দোয়া পাঠিয়ে থাকে তখন সেটি তার জন্য দুনিয়া ও দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু থেকে উৎকৃষ্ট বলে বিবেচিত হয়। কবরবাসীদের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হাদিয়ার সওয়াবকে আল্লাহ তাআলা পাহাড়ের সমতুল্য করে তাদের দান করেন। মৃত্যুদের জন্য জীবিতদের বড় উপহার হচ্ছে মাগফিরাতের দোয়া করা। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই, যার পিতা মাতা নেই, অন্ধকার কবরে চলে গেছে, তার উচিত সে যেন নিজের মা বাবার জন্য দোয়া করে। একটু চিন্তা করুন, আজ যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন বা অফিসের চেয়ারের মধ্যে বসে আছেন বা নিজের জমিতে চাষ করছেন, একটু চিন্তা করুন, এই জমি কার মাধ্যমে আমরা পেলাম? বাবা রোজগার করে জমি জায়গা করেছিল, আজ বাবা নেই, সেই সম্পদের মালিক আমি হয়েছি। বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবা না খেয়ে আমাকে খাওয়িয়েছে, বাবা না পড়ে আমাকে পড়িয়েছে, কত লালন পালন করে আমাকে বড় করেছে, কত কষ্ট করেছে। আজ সেই বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার সাথে সাথে আমরা বাবার হকও ভুলে গেলাম, আর কখনো আমরা বাবার কবরে গিয়ে দোয়ার জন্য হাতও তুলি না, এমন করা কিন্তু ঠিক নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেই সন্তান খুব সৌভাগ্যবান রয়েছে যে নিজের পিতা মাতার জন্য দোয়া করে। হ্যাঁ, আরেকটি রিওয়ায়েত রয়েছে যে নিজের পিতা মাতাকে ভুলে গেল, অর্থাৎ মারা গিয়েছে, এখন সে ভুলে গেল, দোয়া করে না, তো অচিরেই তার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ চলে আসবে। কেউ যদি চায় কি আমার ঘর থেকে দুঃখ অভাব অনটন দূর হয়ে যায়, তাহলে তার উচিত সে যেন নিজের মা বাবার জন্য দোয়া করতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন না, মা আমাকে কত যত্ন করে, কত স্নেহ করে লালন পালন করেছে, নিজে না খেয়ে মা আমাকে খাবার দিয়েছে, নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে। আজ যখন মা দুনিয়া থেকে বিদায় নিল, আমরা সেই মাকে ভুলে বসেছি, সেই মায়ের জন্য আমরা ইসালে সওয়াব করি না, সেই মায়ের জন্য আমরা হাত তুলে দোয়া করি না, এমন করা বলুন তো কি ঠিক আছে? না, ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আর নিজের পিতা মাতার জন্য ইসালে সওয়াব করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভেরার মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজে কিছু এমন যুবক রয়েছে যারা মা বাবাকে দুনিয়াতেও কষ্ট দিয়েছে, এবং মা বাবা যখন অন্ধকার কবরে চলে গেছে, তো অন্ধকার কবরের মধ্যেও মা বাবাকে কষ্ট দিচ্ছে। সেটা কিভাবে? কি এক তো যখন সে জীবিত ছিল, মায়ের অবাধ্য হয়েছে, মাকে কষ্ট দিয়েছে, মাকে গাল দিয়েছে, মাকে মারধর করেছে, মাকে বকা দিয়েছে, এখন মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই ছেলে এখন অপরাধ করছে, ক্রাইম করছে, গুনাহ করছে, হারাম খাচ্ছে, নাজায়েজ পথে সে চলছে, তো এই যে গুনাহ যে সে করছে, এই গুনার কারণে মাও কবরের মধ্যে, বাবাও কবরের মধ্যে কষ্ট পাচ্ছে। এই জন্য যুবকের উচিত সে যেন গুনাহ না করে, সে যেন নাফরমানি না করে, এতে মা বাবাও কষ্ট পায়। একটি রিওয়ায়েত আমার মনে পড়ে গেল, যা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে। কিতাবের নাম হচ্ছে আইনুল হিকায়াত, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড রয়েছে। তো আইনুল হিকায়াতের মধ্যে বর্ণিত হয়েছে কি এক বুজুর্গ ব্যক্তি কোথাও সফরে তশরিফ নিয়ে যাচ্ছিলেন, পথে রাত হয়ে গেল, এক জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, অন্ধকার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, এমন সময় সে বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলে একটি কুড়ের ঘর দেখলেন, সেখানে গিয়ে দরজা বাজালেন, দুটি মহিলা বেরিয়ে আসলো, একটি বৃদ্ধা মহিলা ছিল আর একটি যুবক। সেই বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলে বললেন কে আমি মুসাফির, আমার থাকার কোনো ব্যবস্থা নেই, আপনার এখানে এসেছি, কি থাকার কোনো ব্যবস্থা হবে, আর খাবারেরও কি কিছু ব্যবস্থা হবে? তখন সেই যুবতী মহিলা বলল, দেখুন আমরা নিজেই নিঃস্ব রয়েছি, অভাবে পড়ে রয়েছি, আমাদের কাছে কিছু খাবার নেই, আপনি অন্য জায়গায় চলে যান। সে বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা সেখান থেকে অন্য জায়গায় চলে গেলেন, একটি বৃক্ষের নিচে বসে পড়লেন। অনেক রাত হয়ে গিয়েছিল, যখন আরো বেশি রাত ঘনিয়ে আসলো, হঠাৎ করে সে বুজুর্গ রহমাতুল্লাহি তাআলার কানে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো, একটি গাধা খুব জোরে জোরে চিৎকার করছিল, আর তার চিৎকার করার ধরনটা অনেক ভয়ঙ্কর ছিল। তিনি সহ্য করতে না পেরে যেখান থেকে গাধার আওয়াজ আসছিল তিনি সেখানে রওনা হলেন। যত আগে যাচ্ছিলেন তত গাধার আওয়াজ বিকট আর করুণ আর ভয়ঙ্কর ছিল। যখন কাছে গেলেন দেখলেন একটি কবর আছে, আর কবরের মধ্যে একটি মাথা বের হয়ে আছে। দেহ তো মানুষের কিন্তু মাথা গাধার মতো। এমন মনে হচ্ছিল কি কেউ তাকে মারছে, প্রহার করছে, আগুনের মধ্যে জ্বালাচ্ছে, যার কারণে সে ভয়ঙ্কর ধরনের আওয়াজে চিৎকার করছে। এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি পিছনে ব্যাক হলেন আর ওই কুড়ের ঘরের দিকে রওনা হলেন। কি রহস্য কি? এই জঙ্গলের মধ্যে একটি কুড়ের ঘর আর একটি কবর, আর কবরের মধ্যে এমন অবস্থা। সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি সব কথা খুলে বললেন। তখন সেই মহিলা বলল, দেখুন আপনি যে দৃশ্য দেখেছেন বাস্তবিকই এটা অনেক করুণ আর ভয়ঙ্কর রয়েছে। ওই মুর্দা আমার স্বামী আর এই বৃদ্ধ মহিলার মা। তখন সে বুজুর্গ বললেন, এমন অবস্থা কেন হলো, এর ঘটনা কি? তখন সেই মহিলা বলল কি ওই মুর্দা যখন জীবিত ছিল তো মায়ের নাফরমানি করত, মদ পান করত, মা তাকে বারণ করত, কিন্তু সে শুনত না। মাকে বলতো কি গাধার মতো তুমি চেঁচাচ্ছ, কি গাধার মতো তুমি চিল্লাচ্ছ, চুপ থাকতে পারো না। মায়ের মনে কষ্ট হলো, মা তাকে বদদোয়া দিয়ে দিল। কিছুদিন পর সে মারা গেল। যখন তাকে কবরে রাখা হলো তো সন্ধ্যা হতেই সে মুর্দা কবর থেকে মাথা বের করে, আর সেই মাথা মানুষের নয় বরং গাধার মধ্যে পরিবর্তন হয়ে যায়, আর গাধার মতো সে আওয়াজ করে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমাদের উচিত যাতে করে আমরা নিজের মা বাবার সম্মান করি, তাদের বরদোয়া যাতে আমাদের ভাগ্যে না জুটে এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। কেননা বাবা যদি বরদোয়া দিয়ে দেয় তাহলে সেই যুবকের জীবনের মধ্যে অন্ধকার আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সম্মান করার তৌফিক দান করুক, আর আল্লাহ ওয়ালাদের দেখানো পথে আমাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করুক। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা জীবন খুবই সংক্ষিপ্ত রয়েছে, আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে চলেছি, আর অতি সত্বর আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। নাজাত সমস্ত জাহানের পালন কর্তা খোদায় আহকামুল হাকিমিন জাল্লা জালালুহুর অনুগত এবং মুমিনদের উপরে দয়া ও করুণাকারী রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবন গড়ার মধ্যেই কামিয়াবি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইসলামী ভাইরা দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, মদিনী চ্যানেল দেখতে থাকুন। যা কিছু মদিনী চ্যানেলের মধ্যে বয়ান হয়, যা বলা হয় তার উপরে আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহি আজ্জাওয়াজাল এর প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।